শ্রোতা বন্ধু, শুরু করছি আপনার অতি প্রিয় অনুষ্ঠান জীবনবাণী। আপনি নিশ্চয়ই অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তাহলে আর দেরি নয় বন্ধু, শুরু করছি আপনার প্রিয় জীবনবাণী। প্রিয় শ্রোতা বন্ধু, আমরা এখন শুনছি আদি পুস্তক থেকে আলোচনা। ঈশ্বরই সমস্ত কিছু সৃষ্টি করেছেন। সব থেকে শ্রেষ্ঠ সৃষ্টি হল মানুষ। তিনি তাকে নিজের প্রতিমূর্তিতে গঠন করেছেন, কিন্তু এই মানুষই ঈশ্বরের আজ্ঞা লঙ্ঘন করল এবং সুন্দর সৃষ্টি কলুষিত হয়ে পাপ জগতে প্রবেশ করল। পাপ মানুষকে ঈশ্বর থেকে দূরে নিয়ে গেল, কিন্তু মানুষকে তিনি এত ভালোবাসলেন যে তিনি প্রতিজ্ঞা করলেন তার সৃষ্টিকে এভাবে ধ্বংস করবেন না। প্রিয় বন্ধু, আজও ঈশ্বর আপনাকে তার দুই বাহুর মধ্যে পরিত্রাণের আলো জেলে আহ্বান জানাচ্ছেন। শুনুন তাহলে আদিপুস্তকের আলোচনা ও তার আহ্বানে আপনি সারা দিন।
Thank you. প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে আপনাকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা এবং জীবনবাণীর আজকের এই অনুষ্ঠানে সাদর অভ্যর্থনা। আজকের এই অনুষ্ঠানে ধারাবাহিক আলোচনায় আমি আপনাদের কাছে আদিপুস্তক তার ৬ অধ্যায় থেকে শুরু করব। আমরা আদিপুস্তক ৫ অধ্যায় আদম বংশের বিবরণ শুনেছি। প্রথম মানুষ আদমের দুই পুত্র সন্তান জন্মায়, কোইন ও হেবল। কোইন ও হেবল যখন পরিণত যুবক হল, দুজনে দুই প্রকার পেশা বেছে নিল। কোইন হল চাষী এবং হেবল হল মেষপালক। তাদের দুজনের ভালোই দিন কাটছিল, কিন্তু কোইন বলল, ঈশ্বরের উদ্দেশ্যে আমাদের নৈবেদ্য উৎসর্গ করা উচিত, কেননা যদিও বাবা মা ঈশ্বরের অবাধ্য হয়ে পাপ করেছেন এবং আমরা শুনেছি যে ঈশ্বরের সুন্দর উদ্যান থেকে আমরা বিতাড়িত, তথাপি দেখো তার আশীর্বাদেও আমাদের পরিশ্রমে আমরা কত সুন্দর ফসল পেয়েছি, আর তুমি হেবল কেমন পশুপাল করেছ, চলো আমরা নৈবেদ্য সাজাই। নৈবেদ্য সাজানো হলে পর কোইন বললেন, দেখো হেবল, আমি কেমন সুন্দর সুন্দর ফল এনেছি, আর ও তুমি ও কি এনেছ, ভেড়ার বাচ্চা, ও কি হবে? ঈশ্বর কি আমার এই সুস্বাদু ফল ছেড়ে ভেড়ার রক্ত মাংস গ্রহণ করবেন? হেবল নীরবে হোম সাজালেন এবং দুই ভাই নিজ নিজ হোমে আগুন জ্বালালেন, কিন্তু একই হল। কোইনের হোমের ধোঁয়া চারিদিকে ছড়িয়ে পড়ল, কিন্তু হেবলের ধোঁয়া সোজা দূর আকাশে উঠে গেল। কোইন ভাবল, তবে তো ঈশ্বর আমার হোম বলি গ্রাহ্য করলেন না। ঈশ্বরের উপরে কোইনের প্রচণ্ড রাগ হল এবং ওই রাগ হেবলের প্রতি হিংসা আনল। অবশেষে কোইন হেবলকে বধ করলেন। পৃথিবীর তৃতীয় মানুষটি চলে গেল, কিন্তু ঈশ্বর আদমকে বলেছিলেন, তোমরা পৃথিবীতে বহু বংশ হও। সেই মতো ১৩০ বৎসর বয়সে আদম তৃতীয় পুত্র শেতকে লাভ করলেন। আর লক্ষণীয় বিষয় এই যে শেত আকারে প্রকারে একেবারে আদমের মতো দেখতে হলেন, আর ঈশ্বর ওই শেতের বংশধরদের মনোনীত করলেন, কেননা তারা ঈশ্বরকে ভয় ও ভক্তি করতেন। অতএব আমরা দেখতে পাচ্ছি পৃথিবীতে দুটি দল একসাথে উঠতে লাগল। প্রথমত কোইনের বংশধরেরা ঈশ্বরবিহীন বা ঈশ্বর বিরোধী, এবং দ্বিতীয় দল শেতের বংশধরেরা ঈশ্বরে বিশ্বাসী, যারা এইভাবে দুটি দল পরস্পরের সাথে মেলামেশা করার ফল কি হল আমরা ৬ অধ্যায় ১ এবং ২ পদ পাঠ করে দেখব। আপনার সামনে যদি বাইবেল আছে তবে আমার সাথে খুলুন আদিপুস্তক তার ৬ অধ্যায় ১ এবং ২ পদ, যেখানে লেখা আছে নোহ ও জলপ্লাবনে বৃত্তান্ত। এইরূপে যখন ভূমণ্ডলে মনুষ্যদের সংখ্যা বৃদ্ধি পাইতে লাগিল ও অনেক কন্যা জন্মিল, তখন ঈশ্বরের পুত্ররা মনুষ্যদের কন্যাগণকে সুন্দরী দেখিয়া যাহার যাহাকে ইচ্ছা সে তাহাকে বিবাহ করিতে লাগিল। ঈশ্বর তার আপন পঠিত বাক্যের দ্বারা আমাদেরকে আশীর্বাদ করুন। আসুন আমরা প্রার্থনায় অবনত হই। প্রেমময় পিতা ঈশ্বর, তোমার পবিত্র নামে ধন্যবাদ করি আজকের এই সুন্দর সময় ও সুযোগ তুমি আমাদেরকে দিয়েছ তোমার চরণতলে উপস্থিত হওয়ার। তোমায় ধন্যবাদ দিই তোমার জীবন্ত বাক্যের জন্য, তোমায় ধন্যবাদ দিই প্রভু তোমার সকল প্রতিজ্ঞার জন্য। আমরা তোমায় ধন্যবাদ দিই যে সকল সাবধান বাণী আমাদের জন্য দিয়েছো তোমার বাক্যে, যেন আমরা সাবধান হয়ে এই পৃথিবীতে চলি। তুমি আমাদের সঙ্গে আজকে তোমার পবিত্র আত্মার মধ্যে দিয়ে তোমার বাক্য আমাদেরকে বুঝতে এবং সেই মতো জীবনে চলতে তুমি সাহায্য করো। প্রত্যেক শ্রোতাবন্ধুকে আশীর্বাদ করো, তাদের পরিবারে, কার্যক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যে এবং তারা যা কিছু করে তাতে যেন প্রভু তারা উন্নতি লাভ করে তোমার গৌরব ও প্রশংসা করতে পারে। সকল মন্দতা পরীক্ষা প্রলোভন থেকে রক্ষা করো, জগতের সমস্ত ফাঁদ চাতুরিতা থেকে আমাদেরকে রক্ষা করো, তোমার নামের গুণে আমাদেরকে বাঁচিয়ে রাখো, তোমার দ্বিতীয় আগমন সন্নিকট আমাদেরকে প্রস্তুত রাখো এবং অনেককে প্রস্তুত করতে তুমি সাহায্য করো। প্রভু আমাদের দেশকে আশীর্বাদ করো, দেশ নেতাদেরকে আশীর্বাদ করো। ধন্যবাদ গৌরব মহিমা আমরা শুধুমাত্র তোমাকে দান করে প্রার্থনা তোমার যিশু নামে চাইলাম, তুমি দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো, আমেন। প্রিয় শ্রোতা বন্ধু, আপনি জীবনবাণীর অনুষ্ঠান শুনছেন, আর এই অনুষ্ঠানে আমি আপনাদের কাছে আদিপুস্তক তার ৬ অধ্যায় ১ এবং ২ পদ থেকে পাঠ এবং আলোচনা শুরু করেছি। আমরা দেখি যে আদম, হবা এবং তারপরে কোইন, হেবল, তারপরে শ্বেত, ক্রমশ পৃথিবীতে অনেক মানুষ হল এবং পরস্পরের সঙ্গে মেলামেশাও বাড়তে লাগল। লেখা আছে এখানে, ঈশ্বরের পুত্রেরা মনুষ্যদের কন্যাগণকে সুন্দরী দেখিয়া যাহার যাহাকে ইচ্ছা সে তাহাকে বিবাহ করিতে লাগিল। এখন প্রশ্ন হচ্ছে, এই যে ঈশ্বরের পুত্র ও মনুষ্যদের কন্যা কারা? একদল সমালোচক বলে থাকেন ঈশ্বরের পুত্র হল পতিত দূতেরা। আমার কথা হচ্ছে যে পতিত দূত যখন তাদের ঈশ্বরের পুত্র কিভাবে বলা যাবে? আমি বলতে চাই যে এর বক্তব্য যে আমরা দেখেছি যে ঈশ্বরবিহীন দল ও ঈশ্বরে বিশ্বাসী দল পাশাপাশি উঠছিলেন, এবং ঈশ্বরবিহীন যারা তাদের কন্যারা মনুষ্য কন্যা এবং শেতের বংশধরেরা ঈশ্বরের পুত্র নামে আখ্যাত হয়েছে। এবারে দেখুন তিন এবং চার পদ ছয়ের অধ্যায় আদি পুস্তকে লেখা আছে, তাহাতে সদাপ্রভু কহিলেন, আমার আত্মা মনুষ্যদের মধ্যে নিত্য অধিষ্ঠান করিবেন না, তাহাদের বিপদ কমনে তাহারা মাংস মাত্র, পরন্তু তাহাদের সময় একশত বিংশতি বৎসর হইবে। তৎকালে পৃথিবীতে মহাবীরগণ ছিল এবং তৎপরেও ঈশ্বরের পুত্রেরা মনুষ্যদের কন্যাদের কাছে গমন করিলে তাহাদের গর্ভে সন্তান জন্মিল, তাহারাই সেকালে প্রসিদ্ধ বীর। নোহ প্রায় ১২০ বৎসর কাল তৎকালীন মানুষদের মাঝে প্রচার করলেন। কি প্রচার করলেন? ঈশ্বর দত্ত সাবধানতার বাণী, তোমরা ঈশ্বরের পথে ফেরো। ওই ১২০ বৎসর ঈশ্বরের আত্মা মানুষের আত্মার সঙ্গে সমানে সংগ্রাম করতে করতে ঈশ্বরকে বিরক্ত করে তুলল। মানুষ নিজ মন্দতার পথ থেকে কিছুতেই ফিরতে চাইল না। বাইবেলের নতুন নিয়মে প্রথম পিতত্তা ৩:১৮-১৯ কি লেখা আছে জানেন? এখানে প্রথম পিতর ৩:১৮-১৯ লেখা আছে, কারণ খ্রিস্ট একবার পাপসমূহের জন্য দুঃখভোগ করিয়াছিলেন, সেই ধার্মিক ব্যক্তি অধার্মিকদের নিমিত্ত যেন আমাদিগকে ঈশ্বরের নিকট লইয়া যান। তিনি মাংসে হত কিন্তু আত্মায় জীবিত হইলেন, আবার আত্মাতে গমন করিয়া কারাবদ্ধ সেই আত্মাদিগের কাছে ঘোষণা করিলেন। ওই আত্মারা নোহের সময় প্রচার শোনেনি, অবাধ্য হয়েছিল। ২০ পদ পাঠ করলে ওই বিষয় আমরা দেখতে পাই। জলপ্লাবনের পূর্বে ১২০ বৎসর কাল যখন প্রচার করলেন, তারা হেসে ব্যঙ্গ করে উড়িয়ে দিল। ৪ পদে লেখা আছে, তৎকালে পৃথিবীতে মহাবীরগণ ছিল এবং তৎপরেও ঈশ্বরের পুত্রেরা মনুষ্যদের কন্যাদের কাছে গমন করিলে তাহাদের গর্ভে সন্তান জন্মিল, তাহারাই সেকালে প্রসিদ্ধ বীর। আমরা এই তৎকালে পৃথিবীতে মহাবীরগণ ছিল, এই মহাবীর বলতে এরা রাক্ষস নয় বা সেই গলিয়াত নয়, স্বর্গ থেকে আগত কোনো বিশেষ মানুষ নয় এরা, শেথের বংশধর, ঈশ্বরের স্থির ও বিশ্বাসে দৃঢ় মানুষ এবং প্রাচীন ব্যক্তি যারা ৭০০, ৮০০, ৯০০ বৎসরের বেশি বৎসর বেঁচেছিলেন সেই সময়, সেই সকল প্রাচীন ব্যক্তিরা। আদিপুস্তক দুটি পরিবারের বংশাবলী, একটা হল আদমের পুত্র শেথের মধ্যে দিয়ে এক পরিবার, অপরটি আদমের পুত্র কৈনের মধ্যে দিয়ে আরেকটি পরিবার, এবং ওই দুই পরিবারের ঘনিষ্ঠতা ও মিলনের দ্বারা সমগ্র মানুষের মধ্যে, মনুষ্যজাতি ও সমাজের মধ্যে এলো ভীষণ রকম কলুষতা, নৈতিক অবনতি, সামাজিক বিশৃঙ্খলা। মাছের বাজারে ঢুকলেই যেমন একটা গন্ধ পরিবেশ দূষিত করে রাখে, তৎকালের মনুষ্য সমাজ থেকে তেমনি দুষ্টতার গন্ধে পৃথিবীর পবিত্র বায়ুকে দূষিত করে ফেলল। আর পবিত্র ঈশ্বর সৃষ্টিকর্তা দেখলেন মনুষ্য সমাজ মৃত, এরা পচে গলে গিয়েছে। আদিপুস্তক থেকে আমরা আলোচনা করছি, বাইবেলের প্রথম বই, পুরাতন নিয়মের প্রথম বই, তার ৬:৫-৮ কি লেখা আছে লক্ষ্য করুন। আর সদাপ্রভু দেখিলেন পৃথিবীতে মনুষ্যের দুষ্টতা বড় এবং তাহার অন্তঃকরণের চিন্তার সমস্ত কল্পনা নিরন্তর কেবল মন্দ, তাই সদাপ্রভু পৃথিবীতে মনুষ্যের নির্মাণ প্রযুক্ত অনুশোচনা করিলেন ও মনোপীড়া পাইলেন। আর সদাপ্রভু কইলেন, আমি যে মনুষ্যকে সৃষ্টি করিয়াছি তাহাকে ভূমণ্ডল হইতে উচ্ছিন্ন করিব। মনুষ্যের সহিত পশু, সরীসৃপ, জীব ও আকাশের পক্ষীদিগকেও উচ্ছিন্ন করিব, কেন তাহাদের নির্মাণ প্রযুক্ত আমার অনুশোচনা হইতেছে। কিন্তু নোহ সদাপ্রভুর দৃষ্টিতে অনুগ্রহ প্রাপ্ত হইলেন। ৬:৫ আমরা ৪টি শব্দ দেখতে পাই যা ঈশ্বরকে আঘাত করল, যাতে তাঁর মনোপীড়া এল। ওই শব্দ ৪টা এই প্রথম, পৃথিবীতে মানুষের দুষ্টতা বড়, দ্বিতীয়ত মানুষের অন্তঃকরণের সমস্ত চিন্তা মন্দ, তৃতীয়ত সমস্ত কল্পনা নিরন্তর মন্দ, এবং চতুর্থ কেবল মন্দ। অবস্থা তখন এমন যে ২৪টা ঘন্টার সকল মুহূর্ত জাগরণে, শয়নে, স্বপনে, বিশ্রামে বা আলাপনে সর্ব অবস্থায় অশ্রাব্য ভাষা, কুচিন্তা, কুপরামর্শ, কুৎসিত আলাপ ইত্যাদি চলছে। অনেক সময় আমরা রাস্তাঘাটে যখন চলি তখন দেখি মানুষ কত বাজে বাজে কথা আলোচনা করে, আর ওই সব পথচারীদের কথাবার্তা প্রায় আমাদের কানে আসে। আজ থেকে 50 বৎসর আগেও শুনতাম, তখনকার আলোচনা কথাবার্তা ছিল ভদ্র, মার্জিত, পরিষ্কার। আর আজকের দিনে শতকরা 85টা কথা অশ্লীল শব্দযুক্ত, কি ছোট কি বড়, প্রৌঢ় বা বৃদ্ধ একই অবস্থা। খুব ছোটরা ওইসব অশ্লীল শব্দের অর্থ বুঝুক না বুঝুক তাদের কথার মাত্রা হিসাবে ব্যবহার করছে। আমরা শুনি ও আদিপুস্তকের 6 অধ্যায়ের কথা স্মরণ হয়। আকাশের দিকে চেয়ে দেখি মনে পড়ে, স্রষ্টা আকাশের গায়ে তাঁর 7 রঙা প্রতিশ্রুতি এঁকে দিয়েছিলেন, আমি মানুষকে এভাবে প্লাবিত করব না। ভাবি, তবে কি এরা আগুনের জন্য রক্ষিত হচ্ছে? মনেই প্রশ্ন জাগে। তৎকালে জগতের কলুষতা, অশ্লীলতা ও নৈতিক অবনতি দেখে ঈশ্বরের অনুশোচনা হল, কেন এই বিদ্রোহ কুলকে সৃষ্টি করেছিলাম। ঈশ্বরের মহাক্রোধ উপস্থিত হল এবং তিনি স্থির করলেন যে পৃথিবী থেকে মানুষ, পশু, সরীসৃপ, জীব ও আকাশের পাখিদের উচ্ছিন্ন করবেন। লক্ষ্য করুন যে ঈশ্বর কিন্তু মাছদের উচ্ছিন্ন করার কথা উল্লেখ করলেন না। কেন বলুন তো? কারণ মাছ জলের প্রাণী এবং তিনি পৃথিবীতে আরও জল আনবেন। মহাপ্লাবন আনবার পূর্বে ঈশ্বর তাঁর সৃষ্টির মধ্য হতে কয়েকজনকে রক্ষা করার মনস্থ করলেন এবং নোহ তাঁর দৃষ্টিতে অনুগ্রহ লাভ করলেন। আমরা দেখি যে লেমকের পুত্র নোহ ঈশ্বরের সাক্ষাতে কেন অনুগ্রহ লাভ করলেন সে বিষয়ে আমরা দেখব 9-13 পদে। লেখা আছে, নোহের বংশ বৃত্তান্ত এই, নোহ তাৎকালিক লোকদের মধ্যে ধার্মিক ও সিদ্ধ ছিলেন। নোহ ঈশ্বরের সহিত গমনাগমন করিতেন। নোহ শেম, হাম ও জেফত নামে 3 পুত্রের জন্ম দেন। তৎকালে পৃথিবী ঈশ্বরের সাক্ষাতে ভ্রষ্ট, পৃথিবী দৌরাত্ম্যে পরিপূর্ণ ছিল, আর ঈশ্বর পৃথিবীতে দৃষ্টিপাত করিলেন, আর দেখো শ্রে ভ্রষ্ট হইয়াছে, কেননা পৃথিবীস্থ সমুদয় প্রাণী ভ্রষ্টাচারী হইয়াছিল। তখন ঈশ্বর নোহকে কহিলেন, আমার গোচরে সকল প্রাণীর অন্তিমকাল উপস্থিত, কেননা তাহাদের দ্বারা পৃথিবী দৌরাত্ম্যে পরিপূর্ণ হইয়াছে, আর দেখো আমি পৃথিবীর সহিত তাহাদিওকে বিনষ্ট করিব। তৎকালিক লোকেদের মধ্যে ঈশ্বরের দৃষ্টিতে আমরা দেখতে পাই যে নোহ ধার্মিক ও সিদ্ধ লোক বিবেচিত হলেন, আর লেখা আছে তিনি ঈশ্বরের সাথে গমনাগমন করতেন। আদিপুস্তক তার 5:24 আমরা দেখতে পাই, যেমন হনকের বিষয়ে বলা হয়েছে, হনকও ঈশ্বরের সাথে গমনাগমন করতেন। আবার এখানে আমরা দেখতে পাচ্ছি নোহ ঈশ্বরের সঙ্গে গমনাগমন করতেন, অর্থাৎ তারা ঈশ্বরকে এত ভক্তি করতেন, ভালোবাসতেন ও তার আরাধনা করতেন, তার কথা সর্বদা স্মরণে রেখে ঈশ্বরকে সম্মান দিয়ে চলতেন। বাইবেলের নতুন নিয়মে ইব্রীয় পুস্তকের 11:7 নোহের বিষয়ে বলা হয়েছে, বিশ্বাসে নোহ যাহা যাহা তখন দেখা যাইতেছিল না এমন বিষয়ে আদেশ পাইয়া ভক্তিযুক্ত ভয় আবিষ্ট হইয়া আপন পরিবারার্থে ত্রাণার্থে এক জাহাজ নির্মাণ করিলেন এবং তদ্বারা জগৎকে দোষী করিলেন ও আপনি বিশ্বাসানুরূপ ধার্মিকতার অধিকারী হইলেন। নোহের 3 পুত্র সন্তান লাভ হয়। প্রথম শেম। নোহের যখন 502 বৎসর বয়স শেমের জন্ম হয়। নোহের ঈশ্বরের প্রতি অগাধ বিশ্বাস ছিল, আর তাই তো যখন ঝিরঝির করেও বৃষ্টি পড়েনি, ঈশ্বরে বিশ্বাস হেতু নোহ জাহাজ নির্মাণ করতে শুরু করেন। আমরা দেখি যে বিশ্বাসের আরও এক অদ্ভুত নিদর্শন লেখা আছে, যে পরে তিনি অর্থাৎ হনক আর রহিলেন না। ইংরেজিতে লেখা আছে যে ইনক ওয়াজ ট্রান্সলেটেড, আর বাংলাতে বলা হয়েছে হনক আর রহিলেন না। দেখুন, খ্রিস্ট বিশ্বাস এই যে প্রভু যীশুর দ্বিতীয় আগমনের সময় হলে মহাপুনরুত্থান হবে, খ্রিস্টমণ্ডলী আকাশে খ্রিস্টের সাথে মিলিত হবে। সুতরাং বিশ্বাসীর সেই রূপান্তর খ্রিস্ট বিশ্বাসীর জন্য এমনকি সর্বাপেক্ষা দুর্বল বিশ্বাসী মানুষটিও বাদ পড়বে না, কেননা ঈশ্বর তাঁর দয়া প্রত্যেক বিশ্বাসীর জন্য দিয়েছেন এবং দেবেন। ঈশ্বর যদি দয়ালু তাহলে প্লাবন আসবে কেন? তৎকালে পৃথিবী দৌরাত্মে পরিপূর্ণ হয়েছিল, 11 এবং 12 পদে লেখা আছে, তৎকালে পৃথিবী ঈশ্বরের সাক্ষাতে ভ্রষ্ট, পৃথিবী দৌরাত্মে পরিপূর্ণ ছিল। ঈশ্বর যে পথ মানুষকে দিয়েছিলেন সেই পথ সম্পূর্ণ কলুষিত করে যথেচ্ছাচারী হয়েছে, নিজেদের ইচ্ছা মতন চলেছে, হেলে দুলে চলেছে, টলতে টলতে চলেছে। ঈশ্বর যে উদ্দেশ্যে মানুষকে সৃষ্টি করেছিলেন মানুষ তা ভুলে গিয়েছিল। 13 পদে লেখা যে, তখন ঈশ্বর নোহকে কহিলেন, আমার গোচরে সকল প্রাণীর অন্তিমকাল উপস্থিত, কেননা তাহাদের দ্বারা পৃথিবী দৌরাত্মে পরিপূর্ণ হইয়াছে, আর দেখো আমি পৃথিবীর সহিত তাহাদিওকে বিনষ্ট করিব। ঈশ্বর কেন প্লাবন পাঠাবেন তার কয়েকটি কারণ আপনাদেরকে বলি, কেন তিনি নোহকে সেই কথা বললেন। প্রথমত, ঈশ্বর মানুষের কাছে প্রতিজ্ঞা করেছিলেন যে মানুষের পাপ থেকে উদ্ধার পাওয়ার জন্য একজন উদ্ধারকর্তাকে তিনি পাঠাবেন, কিন্তু মানুষ তাঁর অপেক্ষা না করে নিজেদের ইচ্ছা মতোই চলতে লাগল। কোইন একজনকে হত্যা করল, দেখি লেমক দুইজনকে হত্যা করল, আর কে কতজনকে হত্যা করেছিল তার কোনো হিসাবও নেই। দ্বিতীয়ত, আদম হবার জন্য ঈশ্বর উৎসর্গ করেছিলেন, কোইন ও হেবলের জন্য ব্যবস্থা দিয়েছিলেন। আদমের ওই দুই সন্তান মানুষের জন্য দুই শ্রেণীর দুই প্রতিনিধি ঈশ্বর করেছিলেন, একজন ঈশ্বরত্যাগী বা ঈশ্বর বিচ্ছিত, অপরজন উদ্ধারপ্রাপ্ত বা অন্যভাবে বললে একজন আত্মধার্মিক, অপরজন ভগ্নচূর্ণ হৃদয় মানুষ। আজও সেই অবস্থা বর্তমান। আমরা তৎকালিক কুলপতিদের নাম শুনেছি, আদম থেকে শুরু করে মথুসেলেও পর্যন্ত যে কাল, ওই সময় ওই সকল কুলপতিরা কি কোনো প্রচার করেছিলেন? এই প্রশ্ন আমাদের মনে জাগে। আমরা যদি বাইবেলের নতুন নিয়মে যিহুদা পত্র 14 এবং 15 পদ পাঠ করি, তাহলে পাঠ করলে জানতে পারব যে হনক আদমের পর সপ্তম পুরুষ, তিনিও তৎকালিক মানুষের কাছে বলেছিলেন বা প্রচার করেছিলেন। আমি পাঠ করছি, দেখো প্রভু আপন অযুত অযুত পবিত্র লোকের সহিত আসিলেন, আর তিনি বিচারে বসলেন ও দেখলেন যে লোকেরা ভক্তি বিরুদ্ধ কার্য দ্বারা ভক্তিহীনতা দেখাচ্ছে, লোকেরা বচসাকারী, সৌভাগ্য নিন্দক, আপন আপন অভিলাষের অনুগামী। আবার জাহাজ বানাতে বানাতে নোহ মানুষের কাছে সাবধানতার বাণী প্রচার করেছিলেন। আমরা দেখি হনক যখন অন্তর্ধান হলেন, মানুষের সাবধান হওয়া উচিত ছিল, কিংবা মথুসেলের যখন মৃত্যু হল তখনও মানুষ কুপথ থেকে ফিরতে পারত, কেননা মথুসেল নামের অর্থ হল শীঘ্র পাঠাচ্ছি। নোহ তো 120 বৎসর ধরে প্রচার করেছিলেন, কিন্তু মানুষ দুই কানে আঙ্গুল দিয়ে রেখেছিল। সব থেকে বড় কথা, ঈশ্বরের আত্মাকে মানুষ দুঃখিত করে তুলেছিল, প্রত্যেক মানুষ এক একটি পাপ উৎপাদক যন্ত্রে পরিণত হয়েছিল। আজকের দিনে আমরা কি কম যাচ্ছি? আজও মানুষ দুই কানে আঙ্গুল দিয়ে রয়েছে ঈশ্বরের বাক্যের সত্য রেডিওর মধ্যে দিয়ে, টেলিভিশনের মধ্যে দিয়ে, পত্রপত্রিকার মধ্যে দিয়ে, বিভিন্ন প্রচারক প্রচারিকার মধ্যে দিয়ে, বিশ্বাসী বর্গের মধ্যে দিয়ে, মণ্ডলীর মধ্যে দিয়ে নানানভাবে আজকে প্রকাশিত হচ্ছে। কিন্তু তথাপি মানুষ সত্য পথ ত্যাগ করে মিথ্যার দিকে এগোচ্ছে। আমরা দেখি মানুষ আরও হিংসাহিংসির দিকে এগিয়ে চলেছে, জগতে মন্দতা বৃদ্ধি পেয়ে চলেছে। বাইবেল কি বলে আমরা দেখি, রোমিও তার 3:10-12 পদে সাধু পৌল লিখেছেন, এখানে লেখা আছে, ধার্মিক কেহ নাই, একজনও নাই, বুঝে এমন কেহ নাই, ঈশ্বরের অন্বেষণ করে এমন কেহই নাই, সকলেই বিপথে কি আছে, তার একসঙ্গে অকর্মণ্য হইয়াছে, সৎকর্ম করে এমন কেহ নাই, একজনও নাই। এই একই অবস্থার মধ্যে ঈশ্বর নোহকে ও তাঁর পরিবারকে খুঁজে পেয়েছিলেন। নোহ ঈশ্বরের সাথে গমনাগমন করতেন, ঈশ্বরে বাধ্য ছিলেন, ভয় করতেন, ভক্তি করতেন, তাই তো শুকনো জমিতে জাহাজ বানাতে শুরু করেছিলেন, যেহেতু ঈশ্বরের আদেশ ছিল। সকলে হেসেছিল, ভেবে দেখুন আমি বা আপনি হলে 120 বৎসর কেন 120 দিনও যেত না, কাজ বন্ধ করে বসে থাকতাম, একটাই কথা হতো, এই ঠাট্টা তামাশা টিটকারি ব্যঙ্গের হাসি, এর মধ্যে কি কাজ করা যায়? নোহ ঈশ্বরকে ভালোবাসতেন, বিশ্বাস করতেন, ভালোবাসা এবং বিশ্বাস যেখানে রয়েছে সেখানে বাধ্যতা থাকে। প্রিয় শ্রোতা বন্ধু, স্মরণ রাখবেন নোহর দিন আবার আসছে, শীঘ্র আসছে, কিন্তু মহাপ্লাবন নিয়ে নয়, মহাবিচার নিয়ে এবং মহাক্লেশ নিয়ে। সে ক্লেশ একদিন দুদিনের ক্লেশ নয়, কিন্তু দীর্ঘদিনের। ক্লেশের দিনের চিহ্ন আকাশে বাতাসে ও জগতে দেখা যাচ্ছে। মনোনিবেশ করুন, নিরীক্ষণ করুন, চিন্তা করুন। দৈনিক সংবাদ আপনাকে জানিয়ে দিচ্ছে পৃথিবীর অবনতির কথা। খুন, জখম, রাহাজানি, সটতা, আত্মহত্যা, চুরি, ডাকাতি, হিংসা, যুদ্ধের হুমকি, আরও কত কি আর কত বলবো। আকাশের বায়ু দূষিত হচ্ছে, নিচে নদীর জল দূষিত হচ্ছে। কত শতজন সাধু সেজে মানুষকে ঠকাচ্ছে, তারা বলছেন আমি ভগবান বা ঈশ্বর। কত মানুষ, সমাজের শিক্ষিত উচ্চ পদস্থ মানুষ পাগলের মতো ছুটে গিয়ে ওইসব মেকি ধার্মিক সাধুদের পায়ে পড়ছে। কেউ তাদের চরণযুগল নিজ মাথার উপরে তুলে ধরছে। কদিন পর ওইসব ভগবানেরা কোথায়, তাদের দেখা যাচ্ছে কেউ গারদের ভিতরে অথবা অন্য কোনো বিষয়ের মধ্যে তারা জড়িত। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, চিন্তার সময় এসেছে, আজই সেই দিন। গভীরভাবে চিন্তা করুন, কারণ মহাক্লেশের দিন পবিত্র আত্মা আপনাকে ধরে রাখবে না। কেবলমাত্র যারা প্রভু যীশু খ্রিস্টের নামে মুদ্রাঙ্কিত তারাই জীবন রক্ষার জাহাজে আশ্রয় পাবে। আমরা পরবর্তী অনুষ্ঠানে শুনব নোহ তাঁর পরিবারের আটটি প্রাণ মহাপ্লাবনের সময় পৃথিবীর সুউচ্চ পর্বতের চূড়ায় আরও 15 হাত উপরে জলের উপরে ভাসছিলেন। মহাক্লেশের দিনে 8 জন লোক কেবল নয়, 8 কোটি বা ততোধিক মানুষ খ্রিস্টের শরণ নেয়। সবাই এ মহাক্লেশের অনেক অনেক ঊর্ধ্বে উঠে যাবে। নোহের সময় 120 বৎসর ধরে নোহের প্রচার শুনেছিল, কিন্তু কান দেয়নি। আজ প্রায় 2000 বৎসর প্রচার চলেছে, কতজন শুনেছে জানি না। তবে গত কয়েক বৎসর আপনার নিজ ভাষায় বেতার মারফত 4:00 সময় জীবন লাভে বাণী প্রচার করা হচ্ছে। আপনি কি একদিনও শুনেছেন, নাকি প্রথমবার? মহাক্লেশ ও মহাবিচারের দিন সন্নিকট, আমরা শুনেছি মতুশীল শীঘ্র পাঠাচ্ছেন নোহর জাহাজ প্রস্তুত। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন।
প্রিয় শ্রোতা বন্ধু, এতক্ষণ আপনারা জীবনবাণী অনুষ্ঠানটি শুনলেন। এই অনুষ্ঠান আপনাদের কেমন লাগলো তা আমাদের জানাতে ভুলবেন না। যেন আমাদের সঙ্গে পত্রের মাধ্যমে যোগাযোগের জন্য ঠিকানা হল জীবনবাণী, বিশ্ববাণী, পোস্ট বক্স নম্বর 16925, কলকাতা 700034। আবার বলছি, জীবনবাণী, বিশ্ববাণী, পোস্ট বক্স নম্বর 16925, কলকাতা 700034। তাহলে বন্ধু, ঠিক এই সময় এই দিনে শোনার আমন্ত্রণ জানিয়ে জীবনবাণীর পক্ষ থেকে বিদায় নিচ্ছি। নমস্কার।